কথা প্রচার করতে চান, মঠের কথা বলতে চান, গুরুবর্গের কথা বলতে চান, তখন সবসময় চৈতন্য সারস্বত মঠের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমাদের জানে রাখা দরকার। সেটা আমি তৃতীয় খণ্ডে কিছুটা লিখে দিয়েছি, তবু আপনার জানা দরকার যে চৈতন্য সারস্বত মঠ শ্রীধরদেব গোস্বামী মহারাজ কেন প্রতিষ্ঠা করেছিলেন, তার কি উদ্দেশ্য ছিল, তিনি ভক্তি সিদ্ধান্ত শ্রবণ সদন নাট মন্দিরটার নাম দিয়েছিলেন শ্রী ভক্তি সিদ্ধান্ত শ্রবণ সদন। সেখানে শুধু ভক্তি সিদ্ধান্তের কথা আলোচনা হবে, বুঝতে পারছ, অন্য কোনো কথা নয়। তা আমরা আপনারা জানেন যে শ্রীধরদেব গোস্বামী মহারাজ 1926 সালে যখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্টাডাঙ্গায় একটা বাড়ি নিয়ে থাকতেন, বাড়ি ভাড়া করে থাকতেন উল্টাডাঙ্গাতে, ওখান থেকে খবর পেয়ে শ্রীধরদেব গোস্বামী মহারাজ তখন ল কলেজে পড়তেন, বিএ পাস করে ল পড়তেন আর কি, উকিল হবেন এই চিন্তা ছিল আর কি, অ্যাডভোকেট হবেন। তখন শ্রীধরদেব গোস্বামী মহারাজ প্রভুপাদের কাছে ওখানে গিয়েছিলেন, তখন ওনার নাম ছিল রামেন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য পরিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন হাঁপানিয়াতে, আপনারা জানেন। সেখানে যখন তিনি গেলেন তখন প্রভুপাদের কথা শুনে একটু আকৃষ্ট হয়ে গেলেন, তাই উনি কোনো প্রশ্ন কিছু করলেন না, 7 দিন ধরে তিনি শুধু শুনে গেলেন। আপনার কিছু জিজ্ঞাসা আছে, প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন, উনি তার উত্তরে না বলেছিলেন যে আমার কিছু জিজ্ঞাসা নেই, আমার কিছু জিজ্ঞাসা নেই। তখন শ্রীধরদেব গোস্বামী মহারাজ তখন ওই ব্রিটিশের আন্দোলন চলত, ব্রিটিশের আন্দোলন চলাকালীন তিনি গান্ধীবাদী আন্দোলন করতেন, তখন ওখানে গিয়ে সব চুপচাপ বসে থাকতেন, কাউকে কোনো প্রশ্ন করতেন না, তিনি শুধু সেখানে বসে থাকতেন, শুধু প্রভুপাদ কি বলতেন সেটা শুনতেন। তখন অনেকে তাকে সন্দেহ করেছিল এই লোকটা বোধহয় ব্রিটিশের কোন চট্টর হবে, তখন যে মঠের দায়িত্বে আছে তাকে বললেন ভাই আপনি কাল থেকে আর আসবেন না। তখন শ্রীধরদেব গোস্বামী মহারাজ ওখান থেকে চলে আসেন, চলে এসে একটু মনে ক্ষুণ্ণ হলো যে আমি তো ওখানে এখন পরে হবে মালাটালা পরে হবে, ওখানে মালা রাখুন, এখন মালা রাখুন, হ্যাঁ মালা রাখুন, একটা বৃন্দ দেবে কি পরিয়ে দেন এখানে, বৃন্দ একটা মালা পরিয়ে দিন, সব বসুন মন দিয়ে শোনো, চুপ করে বসুন, কথা শুনুন, ওসব ওসব পরে হবে, এসব পরে হবে, মঠের কথা প্রচার করতে হলে তো মঠ সম্বন্ধে আগে জানতে হবে, মঠের দালান বিল্ডিং এর কথা তো বললে হবে না, যে দালান আছে বিল্ডিং আছে অমুক আছে সমুক আছে থাকতে পাবেন খেতে পাবেন, ওজন্য মানুষ আকৃষ্ট হয় না। বিশেষ কি চৈতন্য সরস্বতী মঠের বিশেষ কি বৈশিষ্ট্য আছে সেটা আমি বইতে লিখে দিয়েছি, কিন্তু অত কঠিন ভাষা আপনি একটু পড়তে পারবেন না, একটু যারা বেশি পড়াশোনা করে তাদের একটু দরকার, তো আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি। সেই চৈতন্য সরস্বতী মঠের শ্রীধরদেব গোস্বামী মহারাজ তখন 1926 সালে তখন প্রভুপাদের কাছে আসলেন, তখন প্রভুপাদের কাছে শুধু 7 দিন ধরে হরিকথা শুনছিলেন, প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করছিলেন আপনার কিছু জানার আছে, আপনার কোনো প্রশ্ন আছে, প্রভুপাদ কাছে তিনি কিছু কথা বলেননি, উনি উত্তর দেননি, বলেছেন না কিছু নেই। তখন সবাই ভাবত যে লোকটা বোধ হয় ব্রিটিশের চর হবে, কোনো মানে এই স্বাধীনতার আন্দোলন তো করতেন সবাই স্বাধীনতার পক্ষে, তা কিন্তু উনি বোধ হয় ব্রিটিশের দলের লোক, কিন্তু আসলে তা নয়, কিন্তু ওনাকে সন্দেহ হওয়াতে মঠের যে দায়িত্বে আছে তারা বলে দিল যে আপনি কাল থেকে আর আসবেন না। তখন শ্রীধরদেব গোস্বামী মহারাজ একটু মনক্ষুণ্ণ হয়ে কালীঘাটে গঙ্গার ধারে গিয়ে তখন বসে থাকলেন, যেটা মরিগঙ্গা এখন আছে ওই গঙ্গার ধারে বসে থাকলেন। তখন মনে মনে ভাবলেন আমি তো ওখানে খেতেও যাই না পড়তেও যাই না, ওরা প্রসাদ দিলে দেবে, থাকতে তো থাকি তো না বটি চলে আসি, তাই ওখানে যদি আমাকে আমাকে কেন না করলো, যা যদি নাই করে থাকে, যদি ওরা আমাকে ঘাড় ধরে বাড়ি করে দেয়, মেরেও বাড়ি করে দেয়, তবু আমি জোর করে ওখানে ওনার কথা শুনব। এই প্রতিজ্ঞা করে একটা দিন বন্ধ করে দিয়ে তারপর দিন আবার গেলেন। প্রভুপাদ তাকে খোঁজ করছিলেন, নতুন ছেলেটা আসছিল মন্দি কথা শুনছিল, তা ওই ছেলেটি আবার আসলো না কেন, তখন আর কেউ বলছে না কিছু, এদিকে ওদিকে মুখ দিকে তাকাচ্ছে। প্রভুপাদ বুঝতে পারলেন, ও আমি বুঝতে পেরেছি কোনো অসুবিধা হয়েছে মনে হয়, তোমাদের কোনো সমস্যা হয়েছে। তখন উনি আবার গেলেন, তখন সিদ্ধদেব গোস্বামী মহারাজকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কাল আপনি গতকাল আসেননি কেন? সিদ্ধদেব গোস্বামী মহারাজ একটু ঘুরিয়ে বলেন, আমার একটু অসুবিধা ছিল, শরীরটাও ভালো ছিল না। প্রভুপাদ বললেন না আপনি প্রত্যেক দিন আসবেন, কেউ নিষেধ করলেও আপনি শুনবেন না, আপনি নিজে আসবেন, আপনি নিজে আসবেন, শুনবেন না আপনি নিজে আসবেন। তখন প্রভুপাদ এই যে আরতি, এই যে সিদ্ধদেব গোস্বামী মহারাজের কথা শোনার যে আরতি, শ্রবণের যে ইচ্ছা, এটাই হয়েছে ভক্তির পন্থা। এটি সাধুগুরুর বৈষ্ণবের মুখে যে কথা শোনা, যে প্রকৃত শোনে, আর যতদিন পর্যন্ত আমরা এই মায়ার জগতে আকৃষ্ট থাকব ততদিন আমাদের এই ভালো কথা কোনোদিন এই কর্ণকুহরে প্রবেশ করবে না, কোনোদিন কানে যাবে না, কথা হৃদয় দিয়ে শুনতে হবে। সে সিদ্ধদেব গোস্বামীর কথা শুনে প্রভুপাদ তাকে বললেন আপনি মায়াপুরে যাবেন? বলে হ্যাঁ আমি যাব। তখন সিদ্ধদেব গোস্বামী মহারাজ মায়াপুরে গিয়ে তার কাছ থেকে হরিনাম দীক্ষা নিয়েছিলেন, তার চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেইভাবে প্রভুপাদ তার হরিকথা শুনে, তার হরিকথার সংস্কৃতের ভাষা, সংস্কৃত লেখা, সংস্কৃতের ছলক লেখা, এইসব দেখে প্রভুপাদ তাকে খুব ভালোবাসতেন, তাকে একদম বৈষ্ণব বলে মনে করতেন, যে সাধারণ ব্যক্তিত্ব নয়। সিদ্ধদেব গোস্বামী মহারাজ তার নামটাও রেখেছিলেন ভক্তির অক্ষক, মানে ভক্তির অক্ষক, আর নাম দিয়েছেন শ্রীধর, মানে ভাগবতের যিনি টিকা, মানে যিনি অনুবাদ করেছেন, সে শ্রীধর স্বামীর টিকা, সেই জন্য তার নামটা রেখেছেন ভক্তির অক্ষক শ্রীধর। প্রভুপাদ তাকে এই নাম দিয়েছিলেন সন্ন্যাসের সময়, বেশি দিন নয়, হরিনাম নেওয়ার 4 বছর পরই তাকে সন্ন্যাস দিয়েছিলেন। 4-5 বছরের মধ্যেই 26-27-28-29-30 সালে তাকে সন্ন্যাস দিয়েছিলেন প্রভুপাদ। যখন প্রভুপাদ 36 সালে চলে যান, তখন উনি মনক্ষুণ্ণ হয়ে বৃন্দাবনে, অর্থাৎ নন্দগ্রামে গোবর্ধনের যাওয়ার পরিক্রমায় যায় নন্দগাঁও, যে পাবন সরোবর, পাবন সরোবর, বিশাখার বাবা, তার নাম ছিল পাবন, সে পাবনের ওই ওই গোলডাও মানে তৈরি করেছিলেন বলে তার নাম হয়েছে পাবন সরোবর। সেই পাবন সরোবরে পাশে সনাতন গোস্বামীর ভজন কুটিরে তিনি থাকতেন, থেকে ওই বিভিন্ন জায়গায় কদম খণ্ডিতের কদমে প্রায় যেতেন, ওখানে শ্লোক টলক রচনা করতেন, এইসব কথা অন্তরঙ্গ কথা তিনি আলোচনা করতেন। কিন্তু প্রভুপাদ তাকে বেশি দিন ওখানে রাখলেন না, প্রভুপাদ দেহ রেখেছেন, কিন্তু তখন একদিন হঠাৎ করে তিনি যেন বুঝতে পারলেন তাকে প্রভুপাদ ডাকছেন, ডেকে বলছেন শ্রীধর মহারাজ তুমি কেন ওখানে পড়ে আছো বৃন্দাবনে, এত কেন নিষ্ঠুর হয়েছো, এত কেন স্বার্থপর হয়েছো, যে তুমি শুধু নিজের কথা ভাবছো, এই জগতে যে আমার গণ যাদেরকে আমি রেখে আসছি তাদের কি অবস্থা হবে, তাদের কি গতি হবে, সেই কথা তুমি কি একটু একবারও ভাবলে না, তুমি কি সেটা একবারও ভাবলে না, তাদের কি গতি হবে সেটা কি একবারও ভাবলে না, সেটা ভেবে দেখেছো কি হবে? তখন শ্রীধরদেব গোস্বামী মহারাজ আর এক মুহূর্ত দেরি না করে তিনি ওই নবদ্বীপে এসে সমস্ত গুরু ভাইরা তার কাছে আসতেন, আপনারা শুনেছেন 1940 সালে মানে কেশব গোস্বামী মহারাজ, মানে যার কেশব মহারাজ যার বিনোদ বিহারী নাম ছিল, তাকে উনি সন্ন্যাস দিয়েছিলেন। সন্ন্যাস দিয়ে কেশব মহারাজ ওই জায়গাটা নিয়েছিলেন। তো ওই জায়গাটা নেওয়াতে কেশব মহারাজ বললেন, তাহলে আপনাকে আমি আচার্য করব, আপনি আমার সন্ন্যাস গুরু, আপনি সভাপতি থাকবেন। উনি রাজি হয়ে গেলেন, কিন্তু তখন ওখানে থাকতে লাগলেন। কিন্তু শ্রীধর মহাজের হরিকথা শুনে সবাই তার কাছেই আসত, তার কাছেই বসত। কেশব মহারাজ একটু চালাক ব্যক্তিত্ব, তিনি মনে মনে ভাবলেন যে মঠটা আমি করলাম, আমি টাকা পয়সা খরচ করে জমিটা কিনলাম, আর সেখানে সবাই শ্রীধর মহাজের কাছে চলে আসছে হরিকথা শুনতে। তা উনি একটা বিধান দিলেন যে সবাইকে আর ওই পাঠে যেতে হবে না, পাঠ শুনবে না, ওই যে গ্রন্থ আছে লাইব্রেরিতে সেখান থেকে নিয়ে নিয়ে পড়বেন। শ্রীধর গোস্বামী মহাজটা ভালো লাগলো, এটা হয় নাকি, পাঠ পাঠ কীর্তন চালু রাখলে হবে, পাঠ কীর্তন চালু রাখতে হবে। সেই পাঠ কীর্তন কথা শুনে ওনার মন খারাপ হয়ে গেল। যখন তখন কেশব মহারাজকে বললেন, আমাকে যখন সভাপতি করেছেন, যদি আমার কথা এখানে না চলে তাহলে আমি এখানে থাকার সাথে না থাকাটাই ভালো। তো উনি ওখান থেকে আবার চলে আসলেন। চলে এসে তখন উনি কি করলেন, উনি ওখানে ওই কোলারগঞ্জে এসে এটা খুব মানে একটা জায়গা দিয়েছিলেন সতীশ নারায়ণ বাবাজি আর সখীচরণ রায় ভক্তি বিজয়, সখীবাবু গৃহস্থ ব্যক্তি, সে 10 টাকা করে পূর্বদেশ শিশু ছিলেন, তিনি 10 টাকা করে প্রতি মাসে দিতেন, দিয়ে ওই চৈতন্য সরস্বত মঠটা স্থাপন করেছেন। বুঝতে পারছেন, স্থাপন করে তারপর তার গুরু ভাইরা অনেকেই থাকতে লাগলেন। কিন্তু অনেকেই ভাবছিল ওই তার গুরু ভাইরা কেউ আচার্য হবে, গুরু হবে, তার মধ্যে ছিলেন নরসিংহ মহারাজ, ভূতবিদ প্রভু, এই দুইজন ছিলেন। এই দুইজন বলে যে শ্রীধর মহারাজ তো তার আয়ুতে লেখা আছে 55 বছর আয়ু, ও তো দেহ রাখবে কিছুদিন পরই, তা আমরাই তখন গুরু হব। কিন্তু যখন আমার গুরুদেব যখন 47 সালে চলে আসলেন, তখন ওই 7 দিনের মাথায় যখন শ্রীধর মহারাজ ঘোষণা করে দিলেন ভবিষ্যতে এই ছেলেটাই আমার পরবর্তী, আমার শেষস্থলাভিষিক্ত বা সাকসেস হবে, আমার আচার্য হবে, তখন তাদের মন ভেঙে গেল। তারা ওখান থেকে শ্রীধর মহারাজের সঙ্গে অশান্তি করে চলে গেল, তারা ওপারে মায়াপুরে গিয়ে থাকলো। তাদের মঠপট এখন আছে, কোন রকম নেই আলাদা থাকার মতো, সেইভাবে আছে। বুঝলেন, এইভাবে চৈতন্য সরস্বত মঠ সৃষ্টি হয়েছে। এবং সুচ্ছুদ্ধ ভক্তির ধারা, রূপ রঘুনাথের ধারা, সেইটা জগতে প্রচার করতে লাগলেন। গুরুদেব তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থ তিনি শ্রীধর মহারাজকে নিয়ে ভ্রমণ করেছেন। প্রভাতের সময় থেকে তাকে তিনি শ্রীধর মহারাজ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ বাড়িতে যখন কলকাতায় থাকতেন, তিনি ইসকনের প্রতিষ্ঠাতা যাকে ওরা প্রভুপাদ বলে, এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজের বাড়িতে আমার গুরুদেব আর শ্রীধর মহারাজ এই দুজন গিয়ে তাদের বাড়িতে থাকতেন। আর স্বামী মহারাজ কোনো জায়গায় উৎসবে নিমন্ত্রণ পেলে আমার গুরুদেবকে নিয়ে যেতেন। গুরুদেব লাল কাপুর ব্রহ্মচারী ছিলেন, সেই হিসাবে তাকে বেশাসনে বসিয়ে স্বামী মহারাজ গুরুদেবকে বলতেন, গৌরেন্দু তুমি বয়সে ছোট হলেও তুমি সম্মানের দিক দিয়ে বড়, কারণ তুমি ব্রহ্মচারী, আমি হয়েছি গৃহস্থ, পচা গৃহস্থ। এম বলতেন যে আমি, তুমি লাল কাপুর পরে আছো, তুমি ওই বেশাসনে বসো, তুমি পাঠ করে যাও গীতা, আমি ব্যাখ্যা করব। এই স্বামী মহারাজ এইভাবে সম্মান করতেন আমার গুরুদেবকে। যখন ইসকন যখন প্রতিষ্ঠা হয় 1973 সালে, ইসকন প্রতিষ্ঠা হয় 1973, অল্প দিনের কথা, তখন সেই ইসকন যখন প্রতিষ্ঠা হয় তখন তিনি সবাই সব গৌরী মঠকে ইসকন নিমন্ত্রণ করেছিল, কিন্তু কেউ যায়নি। বুঝতে পারছেন, কিন্তু আমাদের গুরু মহারাজ শ্রীধর মহারাজ আমার গুরুদেবকে নিয়ে গিয়েছিলেন। তখন সেখানে সুন্দর একটা শ্লোক বর্ণনা করে গুরুদেব লেকচার দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন শ্রীধরদেব গোস্বামী মহারাজ, জিজ্ঞাসা করলেন স্বামী মহারাজকে, আপনি মঠ উদ্বোধন করবেন, চন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দির নাম রেখেছেন, মায়াপুর চন্দ্রোদয় মন্দির উদ্বোধন করবেন, কিন্তু আপনার যাগযজ্ঞের আয়োজন কোথায়? তখন স্বামী মহারাজ শ্রীধর মহারাজকে বলেছিলেন, আপনার মতো মহান বৈষ্ণব এখানে এসেছেন, সেখানে আর যাগযজ্ঞের কোন দরকার হবে না, আমার ইসকন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসকন প্রতিষ্ঠা হয়ে গেল। তখন শ্রীধর মহারাজ আমার গুরুদেবকে বললেন, গোবিন্দ মহারাজ তুমি, আমি একটু অসুস্থ আছি, শরীরটা ভালো নেই, তুমি আজকে বক্তব্য রাখো। তখন গুরু মহারাজ এমন শ্লোক বলেছিলেন, বাবাজি মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ নিতাই গুরু হরিবল বলে নিতাই গুরু চিৎকার করেছিলেন, বলছেন এত সুন্দর বক্তা হয়েছে, বক্তব্য হয়েছে, এত সুন্দর শ্লোক বর্ণনা করেছেন, মানে তাতে শ্রীধর মহারাজ সবাই স্বামী মহারাজ বলছিলেন, আমার যদি পুত্র থেকে থাকে, আমার যদি পুত্র থাকে জগতে, ওনার তো নিজস্ব পুত্র ছিল, কিন্তু আমার যদি জগতে পুত্র থেকে থাকে তাহলে আমার একটা পুত্রই আছে, সে হইল এই গোবিন্দ মহারাজ, এই স্বামী মহারাজ এই গোবিন্দ মহারাজকে পুত্র বলে মেনে নিয়েছিলেন, বুঝতে পারছেন। তা সেই কথা তো ওরা ভুলে গিয়েছে, এখন ওরা কিছুই বলে না, কিছুই জানে না, বুঝতে পারছেন। আমাদের শ্রীধর মহারাজকে কিরকম স্বামী মহারাজ করতেন, কিরকম থাকতেন, স্বামী মহারাজ যখন বিদেশে যেতেন, প্রথম যখন গেলেন শ্রীধর মহারাজকে মঠে এসে প্রণাম করে যেতেন, আবার বিদেশ থেকে এসে প্রথম এসে আমাদের মঠে উঠতেন, উঠে বিদেশে কি প্রচার করলো, কি খেলো, কি করলো, সব তিনি খুলে বলতেন। আর শ্রীধর মহারাজ তার ওই সেরা মাধুর পরিষ্কার করে রাখতেন, স্বামী মহারাজ ঘুমাবে, তাই আমার গুরুদেব বলতেন, মহারাজ আপনার জন্য তো বিছানা ঠিক করে রেখে দিয়েছে। বলে গোবিন্দ মহারাজ তোমার মাথা খারাপ হয়েছে, আমি ওনার খাটে চৌকিতে ঘুমাবো, সেরা মাধুর যাই হোক আমি ওনার বিছানায় ঘুমাবো, এত বড় স্পর্ধা আমার হয়নি, বুঝতে পারছেন। তোমার ঘরটা কোথায়, তোমার বিছানা কোথায়? বলে আমার ওই ছোট্ট ঘরনাথ মন্দির, বলে সেখানে আমি থাকবো। স্বামী মহারাজ সেখানে থাকতেন, আমার গুরু মহারাজের বিছানায়, আর গুরু মহারাজ নিচে শুয়ে থাকতেন, বুঝতে পারছেন। এইরকম তার সঙ্গে একটা সম্বন্ধ ছিল, যাকে আপনারা যারা এই লাইনে এসেছেন গৌরীয় সিদ্ধান্ত বুঝতে পারছেন, সত্যিকারের তারা ভাগ্যবান, ঘুমাচ্ছে ঘুম পাচ্ছে, কিন্তু ঠান্ডা লাগলে তো ঘুম পাবেই, তাহলে একটু খিচুড়ি আর পাঁপড় ভাজা হলে ভালো হয় বর্ষার মধ্যে। খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবে আর আর গাল নাক টেনে ঘুমাবে, বুঝতে পারছি। কিন্তু আজকে সোমবার, কাজের দিন, কি করে ঘুমাবে, রবিবার তো নয়, বুঝতে পারছি। দুটো গেছে আর এমন বেশি হবে না, বুঝতে পারছি। নিম্নচাপ, নিম্নচাপটা শনিবার দিন হলে সাত দিন থাকে, মঙ্গলবার হলে তিন দিন থাকে, আর অন্য সময় হলে এক দিন চলে যায়, নিয়ম এইটা, বুঝতে পারছি। শনিবারে হলে সাত দিন থাকে, মঙ্গলবার হলে তিন দিন থাকে, আর অন্য সময় হলে ওই এক দিন থাকে, বুঝতে বেশি থাকে না। তা সেইভাবে কি বলছে, মালা পরে 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 একটু কথা বলি, মালা লাস্টের দিকে পড়ব। মহাপ্রভু কি করতেন জানেন, মহাপ্রভু আগে বলতেন প্রসাদ দাও, তারপরে মালা পরবে যাওয়ার সময়, না মহাপ্রভু এটা নিয়ম ছিল, মহাপ্রভু সঙ্গে এটা নিয়ম ছিল, মহাপ্রভু প্রসাদ সসাদ পাওয়ার পরে তারপরে চন্দন ঠন্দন দিয়ে মালা পরাতেন, মহাপ্রভুর নিয়ম ছিল আলাদা, বুঝতে পারছেন। গুরুদেবের এইটা নিয়ম, গুরুদেব বলছে ভক্তরা আগে আসলে তাকে প্রসাদ দাও, থাকার জায়গা দাও, বসতে দাও, বুঝতে পারছেন। এটা মনে রাখতে, মহাপুর নিতে বৈজ্ঞান্ত চৈতন্য ভাগবত পড়লেই পাওয়া যাবে, সমস্ত ভক্তগণের প্রসাদ পাওয়া হয়ে গেছে, তারপর মালা চন্দন নিয়ে ডাকতেন, বুঝতে পারছেন। এটা নিয়ম ছিল মহাপুর সময়, মহাপুর এইটা করতেন আগে। ভক্তরা আসছে, বাইরে থেকে আসছে, পুরীতে যেতেন, বলছেন নিত্যানন্দ বাবুকে বলতেন, সবাই ব্যবস্থা, থাকার জায়গা ঠিক আছে তো, সবাই থাকতে পেয়েছে তো, ঘর পেয়েছে তো, বিছনা টিছনা করতে। পুরীর লোকেরা বলতো, জানেন পুরীর লোকেরা বলতো যে বাংলা থেকে লোকগুলো আসে শুধু খাওয়ার জন্য আসে, খেতে আসি খেতে বসে, তা এসে একটু সমুদ্র স্নান করে না, জগন্নাথ মন্দিরেও আগে যায় না, আগে গিয়ে মহাপুর ওখানে চলে যায়, তো মহাপুর আগে চলে যায় গিয়ে ওখানে, আর মহাপুর বল তুমি আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খাওয়া দাওয়া কত দূর থেকে হেঁটে আসছে, মহাপু তো এরকম করতেন। তা মহাপ্রভু তখন বলতেন, বলে হ্যাঁ তো ঠিকই বলছে, তোমরা এসে আগে এসে জগন্নাথ মন্দিরে না গিয়ে সমুদ্রে স্নান না করে আমার কাছে চলে এসে কেন? তখন ভক্তরা বলতেন, প্রভু আপনাকে দর্শন করলে আমাদের জগন্নাথ দর্শন হয়ে যায়, এইভাবে বলতেন ভক্তরা, বুঝতে পারছেন। মহাপ্রভু এত ভালোবাসতেন, বলে আপনাকে দর্শন করলে আমাদের জগন্নাথ দর্শন হয়ে যায়। তাই আপনাদের মহাপ্রভু তো এইরকম করতেন, সবাই খেতে ফেলে গুলি আর থাকতে ফেলে গুলো, গুরুদেবের এরকম একটা বাসনা ছিল, সবাই থাকার জায়গা পেয়েছে কিনা, খাওয়ার জায়গা পেয়েছে কিনা, প্রসাদ পেয়েছে কিনা, এইটা সবসময় রীতি ছিল।
বুঝতে পারছেন যে আগে গিয়ে প্রসাদ দাও, লোক কত দূর থেকে হেঁটে আসছে, ভক্তরা তো রাস্তাঘাটে বাইরে কোথাও খায় না।
সেইভাবে ভক্তগণ পুরীতে যেতেন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভু বলতেন যাওয়ার সময় প্রত্যন্ত আসিবে গুন্ডিচা দেখিতে। তিনি তো আর বলতে পারেন না যে প্রত্যেক বছর আমাকে দেখতে আসবেন, বলে প্রতি বছর গুন্ডিচা মন্দির দেখতে আসবে, বুঝতে পারছেন এরকম বলতেন। সেইভাবে ভক্তের সেবা করলে ভগবানের সেবা হয়, ভক্তের সেবা ছাড়া ভগবানের সেবা হয় না, ভক্তের সেবা ছাড়া ভগবান সেবা গ্রহণ করে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার যাওয়ার সঙ্গে সঙ্গে সুদামার নিজে বসে সুদামার পা টিপে দিচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন, সবাইকে বলছেন আমার বন্ধু এসেছে, তোমরাও সবাই মিলে ওর পা টিপে দাও, কত দূর হেঁটে এসেছে, পায়ে ফোসকা পড়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ভক্ত সেবা করেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করে তিনি প্রসাদ সবাইকে দিয়েছেন, বুঝতে পারছেন। উনি বলতেন সবাইকে পিঠাফানা দাও, আমাকে দাও লাফড়া ব্যঞ্জন, বলে আমাকে লাফড়া দাও, মানে পাঁচ তরকারি আর কি, লাফড়া বলি আমরা, লাফড়া, লাফড়া ব্যঞ্জন বলতে ওই যে পাঁচ তরকারি দিয়ে এটা করা হয়, পাঁচটা জায়গা দিয়ে ওই যে আমরা লাফড়া বলি, সেই লাফড়া, ওই লাফড়া ব্যঞ্জন দাও আমাকে। মহাপ্রভু বলতো সবাইকে পিঠাফানা দাও, আমাকে লাফড়া দাও। মহাপ্রভু লাফড়া খুব পছন্দ করতেন, পাঁচ তরকারি দিয়ে ওই থর টর দিয়ে কিছু ডাটার মাটার দিয়ে সুন্দর করে, ডাটা মাটা দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কচুর গোড়া দিয়ে, এই যে লাল ডাটা দিয়ে, ওইসব পাঁচ তরকারি কিছু থর দেয়, কলার থর দেয়, বুঝতে পারছেন, এইসব দিয়ে করে আর কি পাঁচ তরকারি। এইটা মহাপ্রভুর খুব পছন্দ, গৌড়ীয় মঠে সব জায়গা থেকে মঠে একটা লাভরা করে সবার, সবার ভক্তদের জন্য মহাপ্রভুর আমল থেকে ওটা হয়ে আসছে। আর মহাপ্রভু তো শ্রীধরের, আপনারা শুনেছেন মহাপ্রভু শ্রীধর, শ্রীধরের বাড়ি থেকে থর মোচা কেড়ে কেড়ে খেতেন, বুঝতে পারছেন, থর মোচা কেড়ে কেড়ে খেতেন মহাপ্রভু। মহাপ্রভু ভক্তের জিনিস লুটিপুটি খায়, অভক্তের জিনিস প্রভু উল্টি নাই চায়। অভক্ত তো ভগবানকে দিতে পারে না, তার বিনিময়ে কিছু চায়, বুঝতে পারছেন, অভক্ত যারা তারা ভগবানকে কিছু দিতে পারে না, তারা তার বিনিময়ে কিছু চায়, ভগবানের সেবা করতে পারে না। যারা ভক্ত লোক ভগবান ভক্তের বাড়ি থেকেই সবসময় গ্রহণ করে, বুঝতে পারছেন, ভক্তের অভক্তের রাজভক্ত তিনি গ্রহণ করেন, ভক্তের জিনিস যা দেবে তাই ভক্তের বাড়ি থেকে তিনি গ্রহণ করবেন। ভগবান বলে পত্রং পুষ্পং ফলং, যা কিছু আছে পত্র পুষ্প ফল যা দিয়ে ভগবানের সেবা করা যায় সেটাই ভগবান সাদরে গ্রহণ করেন। ভগবান খুব এইভাবে খুব দয়ালু, তিনি সবসময় এইভাবে করেন। চৈতন্য মহাপ্রভু করেছেন, তার অন্যান্য ভক্তগণও করেছেন, বুঝতে পারছেন, তারা অন্যান্য ভক্তগণও করেছেন। এইটা সবসময় আমাদের মহাপ্রভুর শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। মহাপ্রভু কি শিক্ষা আমাদেরকে জগৎকে দিয়েছেন, নিজে সেবা করেছেন, ভগবান হয়ে তিনি নিজে আচার করে প্রচার করেছেন, তিনি নিজে সেবা করেছেন, নিজ হাতে সেবা করেছেন, যে নিজেকে কখনো ভগবান ভাবেননি, নিজেকে কখনো সন্ন্যাসী ভাবেননি, নিজেকে অত্যন্ত অত্যন্ত নিম্ন মানের নিকৃষ্ট সেবক তিনি ভেবেছেন। সেইটা মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর শিক্ষাটা আমরা জগতে দেখাতে হবে। স্বয়ং ভগবান তিনি হেসে কেঁদে নেচে গিয়ে তিনি জগতে এই হরিনাম বিতরণ করেছেন, বুঝতে পারছেন, পায়ে হেঁটে হেঁটে তিনি এই জগতে তার কথা জগতে তিনি বিতরণ করেছেন, বুঝতে পারছেন। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভগবান কি চান, ভগবান কি ইচ্ছা, সেইটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। সবসময় সেই চিন্তা না থাকলে আমরা কিছু বুঝতে পারব না। আমাদের কৃষ্ণ ভজন তো জানি, মানে যেই ভজে সেই বড় অভক্তহীন দীন ছাড়ো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কোনো জাত কুল মানে না কৃষ্ণ ভজন, যা তাদের জাত কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র সেসব নয়, সেসব কিছু নয়, বুঝতে পারছেন, সেই সব কিছু আমাদের বিচার নাই, কি বা বিপ্র কি বা নেশি শূদ্রে কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, গুরু সেই হতে পারে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হতে পারে, বুঝতে পারছেন, যিনি ভগবানকে জানেন, যিনি ভগবানকে দিতে পারেন, ভগবানকে বুঝতে পারেন, তার চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। এইটা সবসময় আমাদের মনে রাখতে হবে, আর সবসময় হরিনাম সংকীর্তন করবেন, মানে শ্রবণ কীর্তনটাকে মেন, বুঝতে পারছেন, অনর্থ থেকে নিবৃত্তি পাওয়ার অবস্থায় আমি প্রতিদিনই বলি
যাদের অনর্থ আছে তারা সবসময় নিতাই গুরুর নাম বলবে, নিতাই গুরুর নাম বলবেন। আমরা কারণ আমরা প্রথমে হরিনাম করে আমাদের অনর্থ যাবে, কিন্তু হরিনাম তো না করলে কি করে অনর্থ যাবে, হরিনাম না হলে কি করে অনর্থ যাবে। এই জন্য শাস্ত্রে বলেছে অনর্থযুক্ত অবস্থায় কৃষ্ণনাম হয় না, অনর্থযুক্ত অবস্থায় কৃষ্ণনাম হবে না। কিন্তু একটা মানে ভালো জিনিস আছে, অনর্থযুক্ত অবস্থায় নিতাই গৌরের নাম হবে, অনর্থযুক্ত অবস্থায় নিতাই গৌরের নাম হবে, এইটা সবসময় মনে রাখবে। এই জন্য আমাদের ওই নাম হরিনাম করার আগে আগেই পঞ্চতত্ত্বের নাম করে, যে কোনো কীর্তন করার আগে পঞ্চতত্ত্বের নাম করে। দেখবেন আমরা সবসময় যে কোনো কীর্তন করার আগে আমরা পঞ্চতত্ত্বের নাম করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরবৃন্দ, এদেরকে নাম করলে আমাদের অনর্থগুলো কেটে যাবে। এই জন্য আমরা নিতাই গুরুর নাম করি সবসময়, নিতাই গুরু হরিবল, নিতাই গুরু হরিবল করলে অনর্থগুলো কেটে যাবে, তখন কৃষ্ণ নামের রুচি হবে। আর হরিনাম করতে করতে বা অন্য সময় মনের মধ্যে অনেক আছে চিন্তা, খারাপ চিন্তা, অন্য চিন্তা, বাজে চিন্তা আসে, ছেলে মেয়ের চিন্তা, স্ত্রী পুত্র অন্যর চিন্তা আসে, এইসব থাকলে কি করে অনর্থগুলো দূর হবে। সেজন্য শাস্ত্রী প্রভুপাদ বলে দিয়েছেন, প্রভুপাদ বলেছেন যে তুমি জোর করে কীর্তন করবে, উচ্চস্বরে কীর্তন করবে, তুমি উচ্চস্বরে কীর্তন করবে। যখনই মনে মনে করলে অনেক চিন্তা আসবে, যখন বড় করে ডাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, তখন জোরে জোরে ডাকবে, জোরে জোরে কীর্তন করবে, জোরে জোরে চিৎকার করে কীর্তন করবে, উচ্চস্বরে কীর্তন করবে, দেখবে তোমার অনর্থগুলো আস্তে আস্তে কেটে যাবে। এইভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন। এইটা সবসময় আমাদের হৃদয়ে স্মরণ রাখতে হবে যে আমাদের কি করে অনর্থ চলে যাবে, কবে নিতাই ছাত করুণা করিবে, কবে মোর সংসার বাসনা তুচ্ছ হবে। এটা কীর্তন আছে এখানে, এই সুন্দর কীর্তন আছে, এই কীর্তনটা খুব মানে সুন্দর। আমি আমরা গাই না, মাঝে মাঝে আমি দেখি আমরা গাই, এইটা গাইতে হবে। গৌরাঙ্গ বলিতে ফুল কুসুম, বুঝতে পারছেন, এইটা সুন্দর গাইতে হবে, বুঝতে পারছেন, নিজেকে সবসময় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, তাই না? এটা সুন্দর করে লেখা আছে এখানে, গৌরাঙ্গের কীর্তন আছে, গৌরাঙ্গ বলিতে পুলক শরীর। কিন্তু আমাদের তো হরিনাম করলে বিকারই হয় না, হরিনাম করলে আমাদের বিকারই আসে না। সিদ্ধার মহারাজ এইটা গাইতেন কীর্তনটা, বুঝতে পারছেন, পরম গুরু মহারাজ ভক্তির সিদ্ধাদেব গোস্বাই মহারাজ এইভাবে গাইতেন, বুঝতে পারছেন, সিদ্ধার মহারাজ এই কীর্তনটা সবসময় গাইতেন, তাই না? সিদ্ধাদেব গোস্বাই মহারাজ অলওয়েজ সিঙ্গিং দ্যাট সং, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আরে হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি হরি বলিতে আরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আরে হরি হরি বলিতে নয়নে ববে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বুঝতে পারছেন? আমার যে এই সংসারে আসক্তি, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলি মাধব, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলি মাধব, আসক্তি থাকবে না সম্বন্ধ থাকবে, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলি মাধব, আমাদের মোটেই আসক্তি থাকবে না। এই যে বিষয়ের প্রতি যে আসক্তি, এইটা আমাদের সারতে হবে। কবে নিতাই জাত করুণা করিবে, কবে মন সংসার বাসনা তুচ্ছ হবে, কবে নিত্যানন্দ আমাকে দয়া করবেন, কবে আমাকে কৃপা করবেন যাতে আমি এই সংসার বাসনা থেকে তুচ্ছ লাভ করতে পারি, কবে আমার এই সব বিষয় বাসনা কবে দূরে যাবে, এটা সবসময় আমাদেরকে হৃদয়ে বুঝতে হবে। তাহলে আমরা বুঝবো আমাদের কিছু ভজন সাধন কিছু হচ্ছে, আর তা না হলে সবসময় কৃষ্ণ বহির্মুখ হয়ে জগতে বারবার এই জগতে আসতে হবে। আমরা তো কিছু পাওয়ার জন্যই জগতে আসিনি, আমরা জগতে এসেছি কিসের জন্য? সে গুরুপাদ পদ্ম যেখানে আছেন, গুরুপাদ পদ্ম যেখানে অবস্থান করছেন, সেখানে হরিভজন করতে পারলে আমাদের পরম কল্যাণ বস্তু লাভ হবে। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবসময় সেই সবসময় নিতাই গৌরের চিন্তা করবেন, নিতাইয়ের চরণ বন্দনা করবেন, গৌরাঙ্গের চরণ বন্দনা করবেন, তাতে আপনাদের পরম পরম মঙ্গল লাভ হবে। বারবার এই সংসারে আসতে হবে না, বারবার এই সংসার যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না। এই মনুষ্য জন্ম লাভ করবো সেটা তো ঠিক নাই, কর্মফল অনুসারে আমাদের অন্য জন্ম হতে পারে। মায়ের পেটে কত নরক যন্ত্রণা ভোগ করেছি, আবার এই আত্মা যখন দেহ ছেড়ে চলে যাবে তখন এর চাইতে আরো ভয়াবহ জ্বালা আমাদেরকে ভোগ করতে হবে, বুঝতে পারছেন? যদি আমরা হরি ভজন না করি, কৃষ্ণ ভজন না করি, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব, আমাদের আসক্তি থাকবে না, আমাদের আসক্তি চলে যাবে সবসময়, বুঝতে পারছেন? আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব, আসক্তি থাকবে না, এইসবের প্রতি কোনো আসক্তি থাকবে না, কিন্তু আমাদের রিলেশনটা থাকবে, হ্যাঁ গুরুদেবের সম্পত্তি ভগবানের সম্পত্তি, এটা আমাদের রক্ষা করতে হবে, এইটা আমাদেরকে বুঝতে হবে, এটা দরকার আছে, এটা প্রয়োজন আছে। ভগবত সম্বন্ধীয় বস্তু রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি বাড়িটা যদি ভগবত সম্বন্ধীয় করতে পারেন, যে ভগবানের জিনিস, তাহলে বাড়ি আগ্নি রাখবেন, বাড়ি গৃহ প্রবেশ করবেন, মঠ প্রবেশ করবেন, গৃহ প্রবেশ আর মঠ প্রবেশ ভক্তদের কাছে কোনো তফাৎ নেই, ভক্তদের গৃহ প্রবেশ আর ব্রহ্মচারী সন্ন্যাসীর মঠ প্রবেশ কোনো তফাৎ নেই। ভক্তরা যদি নতুন ঘর করে গৃহ প্রবেশ করে, সে নিজে করছেন না, ভগবানকে সেখানে পূজা করার জন্য তার জন্য একটা ঘর করছেন, তার জন্য সেবককে থাকার জন্য তারও একটা ব্যবস্থা করতে হয়। অনেকে ঘর করে কিন্তু তাদের ঠাকুরের ঘর করে না, ঠাকুরের জন্য কোনো ব্যবস্থা রাখে না, কিন্তু ঠাকুরের জন্য একটা ব্যবস্থা রাখতে হয়। ঠাকুর পূজা করব, ঠাকুরের নিত্য ভোগ দেব, তার প্রসাদ পাবো, সেটা কুরের ঘরই হোক আর টালির ঘরই হোক, যে ঘরেই হোক না কেন, সেই ঘরেই ভগবানের নিত্য ভজন করতে হবে। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভয়, গোলকটা কোথায়, সেটা গোলকটা তো, গোলকটা আমাদের কোথায়, গোলকটা তো যেখানে ভগবানের কথা হয়, যেখানে প্রত্যেক দিন ভগবানের সেবা হয়। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভয়, যেদিন গৃহেতে ভজন হয় সেই গৃহটাই আমাদের গোলক বৃন্দাবন। এইটা আমাদের সব সময় স্মরণে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, বুঝতে পারছেন? আপনাদের সব সময় এইটা স্মরণ রাখবেন, এইটা কখনো ভুলে যাবেন না, যে ভগবানকে ভুলে গিয়ে আমরা পরিচালক হয়ে যাই, আমরা ইনকাম করি, আমরা টাকা পয়সা উপায় করি, এইরকম ভাবটা এসে গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে। যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার আপনার মাথার উপরে যদি একজন ভরসা থাকে, মাথার উপরে যে ভগবান আছেন এটা যদি বিশ্বাস না থাকে, এইটা যদি আপনার ঘুম থেকে উঠে যায়, তখন আপনাকে বিভিন্ন রোগ শোক ব্যাধি, বিভিন্ন শত্রু বহিঃশত্রু, কাম কর্দ লোভ মোহ মদ মাৎসর্য, এইসব এসে আপনাকে আক্রমণ করবে। আর যদি বলি আমাদের একজন মাথার উপরে একজন আছেন, তিনি আমাদের সবকিছু দেখছেন, তিনি সব ব্যবস্থা করছেন, তাহলে আমাদের এই বহিঃশত্রু আমাদের কখনোই আক্রমণ করতে পারে না।
বুঝতে পারছেন? এটা সবসময় মনে রাখবেন, এইটা সবসময় মনে রাখবেন। আর যদি বলি আমি করি, আমি ঘর করি, আমি বিল্ডিং করছি, আমি বানাচ্ছি, আমি চাকরি করছি, আমি উপায় করছি, আমি রান্না করছি, আমি খাবো, আমি পড়বো, আমার আমি সব ব্যবস্থা করছি, এখানে ভগবান কোনো ম্যাটার না, ভগবান কোনো ব্যাপার নয়, তাহলে আমাকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা এসে মানে বিভিন্ন শত্রু এসে আমাদেরকে আক্রমণ করবে। কাম বলুন, ক্রোধ বলুন, রাগ বলুন, অভিমান আসবে, অহংকার আসবে, কাম থেকে ক্রোধ আসবে, ক্রোধ থেকে লোভ আসবে, লোভ থেকে মৃত্যু হবে, বুঝতে পারছেন? অনেক কিছু হবে, বুঝতে পারছেন? এইটা সবসময় আপনারা মনে রাখবেন, এইটা সবসময় যদি মনে না রাখেন তাইলে কখনই আপনাদের মঙ্গল হবে না। ভগবান যে মাথার উপর আছেন, ভগবান যে সব ব্যবস্থা করছেন, এইটা কখনই ভুলে যাবেন না, এইটা কখনই আপনারা ভুলে যাবেন না, এইটা আপনাদের সবসময় স্মরণে রাখতে হবে, স্মরণে রাখতে হবে, এইটা সবসময় আপনারা হৃদয়ে ধরে রাখবেন, তাহলেই আপনাদের চরম অবস্থা, চরম মঙ্গল লাভ করতে পারবেন। অনেক টাইম হয়ে গেছে, ঠাকুরের ভোগের টাইম হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তাহলে সবাইকে মালা টালা পরিয়ে দিন, আর দুইটা কীর্তন করে দিচ্ছি, কি বলেন? আর দুইটা কীর্তন করি, দেন মালা পরিয়ে দেন। আর আপনাদের শব্দ বুঝতে পারছেন, কোনো প্রশ্ন থাকলে করবেন পরে। আজকে তো রাত্রে আমার কোথায় প্রোগ্রাম আছে জানি, সুবালবাগ, সেই কোথায় বলরামবাটি, কেউ যদি যায় তাহলে সেইভাবে হরিনাম করবেন। জয় শ্রী গুরু মহারাজ কি, জয় হরিনাম। আমি একটা কীর্তন করবো,
কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো, কবে হবে বলো সেদিন আমার, শুদ্ধ নামে রুচি, অপরাধ খুচি
শুদ্ধ নামে রুচি,
কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, সকলে মানত আপনি, কবে হবে বলো সেদিন আমার, জানো কবিতা সুন্দরী করিবা চাহি দেহ সুখ করি,
জগতের মধ্যে 100 জন লোকই তো 100 জন শুধু দেহের চিন্তা করছে, শুধু কি খাবো, কি পরবো, কি ঘুমাবো, কিভাবে বাড়ি হবে, কিভাবে ঘর হবে, কিভাবে সংসার হবে, কিভাবে সন্তান হবে, কিভাবে ছেলের বিয়ে হবে, কিভাবে মেয়ের বিয়ে হবে, কিভাবে ছেলের চাকরি হবে, সবসময় নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। একটু ভগবানকে ডাকার, ভগবানকে সময় করতে হবে তো, যার জন্য এই জগতে এসেছি। আমাদের পিতামাতা এই দেহ দিয়েছে, কিন্তু পিতামাতা কিন্তু আমাকে দেয়নি। আপনাদের পিতামাতা আপনার শরীরটাকে দিয়েছে, কিন্তু আপনাকে দেয়নি। আপনার যে আত্মা, সেই আত্মার চিন্তা কখনো করেছেন? এ দেহ তো একদিন চলে যাবে, শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আপনি কোথায় স্থান হবে? কোন দেহ আবার পাবেন? সেইটা কখনো ভেবে দেখেছেন? সেইটা আপনারা চিন্তা করেন, সাধুগণ সেই চিন্তা করেন। আর এই জগতে যত কিছু পাপ করে বেড়াচ্ছি, প্রত্যেক দিন লক্ষ লক্ষ জীবকে হত্যা করে আমরা বেঁচে আছি, এই শ্বাস প্রশ্বাস করছি, জল পান করছি, এই যে ভাতগুলা খাচ্ছি, ধান গাছগুলা কেটে খাচ্ছি, এই যে লাউয়ের ডগা খাচ্ছি, ডাটা খাচ্ছি, উমুক খাচ্ছি, আলু খাচ্ছি, সব গাছগুলাকে মেরে খাচ্ছি, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত জীবাণু আমাদের মধ্যে চলে যাচ্ছে, এই জল পান করছি, এই ভগবানের আলো বাতাস ভোগ করছি, এটা ভগবানের জিনিস, আমরা নিজেরা ভোগ করছি। কিন্তু আপনারা যদি ভগবানের চিন্তা না করেন, কৃষ্ণর কথা চিন্তা না করেন, যে যার জন্য এই জগতে পেয়েছি তাকে যদি সেই সংসারটা কৃষ্ণময় করে তোলেন, তাহলে আপনার সব পাপগুলা নিষ্কৃতি হয়ে যাবে। যদি আপনি ভগবানের জন্য কাটেন, যারা ভক্ত বাড়িতে যারা ভোগ লাগায় প্রত্যেকদিন, যারা নিত্য ভোগ দেয়, নিত্য সেবা করে, তাদের সব জিনিসটা নির্গুণ হয়ে যায়, তখন কোনো পাপ থাকে না, কোনো রিয়াকশন থাকে না, অ্যাকশনের কোনো রিয়াকশন হবে না, বুঝতে পারছে? আর তা না হলে অ্যাকশনের রিয়াকশন হয়ে যাবে, এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই অ্যাকশনের রিয়াকশন হবে, এর ফল ভোগ করতে হবে। আর যদি কোনো ভক্ত মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান উন্মুখ হয়, তখন সে কৃষ্ণ সেবা করে, ভগবানের সেবা করে, ভক্তের সেবা করে, তখন সে ওই ধান গাছই কাটুক, আর চাল গাছই কাটুক, আর যে গাছই কাটুক, আর ওই ওই ডাটাই কাটুক, আর যে সবজি কাটুক, যাই কাটুক, সে তো ভগবানের জন্য করছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন তারকেশ্বরে বসে, যে আমরা ধান গাছে ওষুধ দেই, আলু গাছে ওষুধ দেই, কত পোকামাকড় মারি, এতে পাপ হবে না? তাতে পোকামাকড় পাপ হবে না? আমাকে যদি আলুগুলো গোবিন্দের সেবায় লাগাও, ধান যদি চালগুলো গোবিন্দের সেবায় লাগাও, তাহলে আর পাপ হবে না? আর যদি মনে করো আলু নিজের জন্য করছি, নিজে খাবো, নিজে পরবো, নিজে বিক্রি করবো, নিজে টাকা উপায় করবো, আর চাষ করছি, আর ধান চাষ করছি আমি খাবো এই বলে, তাহলে তোমার পাপ হবে। আর যদি ভগবানের জন্য করো, তাহলে পাপ হবে না। এটাই গীতায় বলেছে, এইটাই গীতায় বলেছে, নির্গুণ হয়ে যায়, বুঝতে পারছেন? ভগবানকে দিলে সব নির্গুণ হয়ে যায়। ভগবান ভগবানকে দিলে ভগবান সে নিয়ে চলে যায় নাকি বলুন? ভগবান নিয়ে চলে যায়? যে গৃহ করেছি, যদি গৃহকে ভগবানের সেবা করি, সে গৃহটা ভগবান নিয়ে চলে যাবে? সে বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতি থাকবে না বলুন? থাকবে না। না তারা গৃহ ভগবান বাড়িটা নিয়ে চলে যাবে? ভগবানের জন্য অন্ন ভোগ দিলে ভগবান চালগুলো নিয়ে সব নিয়ে যাবে, নিয়ে চলে যাবে? তার হাতে ক্ষমতা, তিনি সবকিছু করতে পারেন। আমি তো কালকে ভগবানকে ডাকছিলাম, এই যেভাবে ঝড় হচ্ছিল, যদি শেল পড়তো তখন তো আলুর বারোটা বেজে যেত, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যাকে ভগবান রেহাই করে দিয়েছে, যাকে। আর এখন বেশি দেরি করে লাভ নাই, এখন ভজে ভক্ত করতে হবে নাকি? ভোগ লাগিয়ে দিয়েছে, দেখে আসুন, ভোগ লাগাচ্ছে কিনা দেখুন। আর শুনেন, মেয়েদেরকে আপনি শুনেছেন না, বিপ্র পত্নীগণ ঈশ্বর ভাগবত পড়েছেন না, যে কৃষ্ণের কাছে সেই ব্রাহ্মণ পত্নীগণ গিয়েছিলেন, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন, এই জন্য মেয়েদের ফোঁটা মেয়েরা দেবে, ছেলেদের ফোঁটা ছেলেরা দেবে, বুঝতে পারছেন? আপনি যদি পুরুষ মানুষ হয়ে কারো বউয়ের মাথায় ফোঁটা দেন, তার স্বামী এসে যদি বলে তুমি কার অধিকারে আমার বউয়ের গলায় ফোঁটা মাথায় ফোঁটা দিয়েছ, তখন তো ঝগড়া লেগে যাবে, কি লেগে যাবে না? তুমি আমার বউয়ের মাথায় ফোঁটা দিচ্ছ কেন? তুমি আমাকে পারমিশন নিয়েছ? বুঝতে পারছেন? সেইভাবে ওই মেয়েদের দিতে নেই, মেয়েরা মেয়েটা দেবে, মেয়েটা বেজে গেছে, আমি দেরি হয়েছে করতে।